ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন, শুরু হলো বাংলা অনুষ্ঠান।
এখানে ওয়াশিংটনে এখন দুপুর 12টা, বাংলাদেশে রাত 10টা, আর ভারতে রাত 9:30। আমি রোকেয়া হাজার শ্রোতাদের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকের অধিবেশনে স্বাগত জানাচ্ছি। শ্রোতা বন্ধুরা, আপনারা জানেন বিশ্বব্যাপী বাংলাদেশ ভারতে করোনা পরিস্থিতি কারণে আপনারা আমাদের অনুষ্ঠান ফেসবুক লাইভ দেখতে পাচ্ছেন না, তবে নিয়মিত বেতার তরঙ্গে 190 মিটার মিডিয়াম ব্যান্ডে এবং সোশ্যাল মিডিয়া ওয়েবসাইটে আমাদের অনুষ্ঠান নিয়মিত শুনতে পাবেন। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। 30 মিনিটের এই অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। প্রথমেই বিশ্ব সংবাদ।
ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটনের এই বিশ্ব সংবাদ পড়ছি আনিসা আহমেদ ম্যারিল্যান্ডে নিজের বাসভবন থেকেই। যুক্তরাষ্ট্রের নির্বাচনের আর মাত্র এক সপ্তাহেরও কম সময় বাকি। এই সময় মঙ্গলবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ডেমোক্রেটিক প্রতিদ্বন্দ্বী সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন হোয়াইট হাউসে 4 বছর মেয়াদের জন্য যাবার সমর্থন লাভের আপ্রাণ চেষ্টায় তুমুল প্রতিযোগিতাপূর্ণ অঙ্গরাজ্যগুলোতে জোর প্রচার অভিযান চালিয়েছেন। তাঁদের এই নির্বাচনী সফর পরিকল্পনায় বোঝা যায় বিভিন্ন রাজ্যে প্রতিদ্বন্দ্বিতার বিষয়টির গুরুত্ব। গোটা দেশে বাইডেন ট্রাম্পের চেয়ে 7-9% পয়েন্টে এগিয়ে আছেন এবং এই নির্বাচনের ফলাফলের অর্ধেকটাই নির্ভর করছে তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ অঙ্গ রাজ্যগুলো ঠিক কোন দিকে যায় তার উপর। ট্রাম্প মধ্য পশ্চিমাঞ্চলের 3টি রাজ্য মিশিগান, উইসকনসিন এবং নেব্রাস্কায় যাচ্ছেন, যেখানে তিনি 2016 সালে ডেমোক্রেট প্রার্থী হিলারি ক্লিন্টনকে পরাস্ত করেছিলেন। দ্বিতীয় মেয়াদের জন্য এই ভোট সুরক্ষিত রাখতে তিনি চেষ্টা চালাচ্ছেন। তবে জরিপে দেখা যাচ্ছে যে ট্রাম্প মিশিগান এবং উইসকনসিনে পিছিয়ে আছেন, অবশ্য নির্ভরযোগ্য রিপাবলিকান রাজ্য নেব্রাস্কায় তিনি এগিয়ে আছেন। এদিকে প্রকাশ্যেই আত্মবিশ্বাসী বাইডেন খানিকটা আক্রমণাত্মক অবস্থানে রয়েছেন। তিনি দক্ষিণের জর্জিয়া অঙ্গরাজ্যের 2 জায়গায় প্রচার অভিযান চালিয়েছেন। 1992 সালের পর জর্জিয়ায় ডেমোক্রেটরা জয়লাভ করেননি। জরিপে দেখা যাচ্ছে যে ওই রাজ্যের 16টি ইলেকট্রাল কলেজ ভোট পাবার জন্য বাইডেন ও ট্রাম্পের অবস্থান প্রায় একই স্থানে। নিয়ম অনুযায়ী যে রাজ্যে যে প্রার্থী সবচাইতে বেশি লোকের ভোট পান সেই রাজ্যের সবকটি ইলেকট্রাল ভোট তিনিই জিতে নেন। 538 সদস্য বিশিষ্ট ইলেকট্রাল কলেজের সংখ্যাগরিষ্ঠ সংখ্যক 270টি ভোট পাবার জন্য ট্রাম্প এবং বাইডেন উভয়ই উন্মুখ হয়ে রয়েছেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান অর্টেগাসের বরাত দিয়ে ঢাকায় যুক্তরাষ্ট্রের দূতাবাস জানাচ্ছে, রাজনৈতিক বিষয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের আন্ডার সেক্রেটারি ডেভিড হেইল বর্মার স্টেট কাউন্সিলর আউন সান সুচির সঙ্গে কথা বলে বর্মায় গণতান্ত্রিক সংস্কার এবং মানবিক ত্রাণ প্রচেষ্টার প্রতি যেমন আমেরিকার সমর্থন আবার নিশ্চিত করেছেন, তেমনি সেখানে নভেম্বরে একটি বিশ্বাসযোগ্য, স্বচ্ছ এবং সকলের অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচনের প্রতিও সমর্থন জানিয়েছেন। আন্ডার সেক্রেটারি হেইল বর্মায় সংঘাত বন্ধ করতে এবং রোহিঙ্গা ও অন্যান্য শরণার্থী ও অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত লোকজনের স্বেচ্ছায় নিরাপদে সসম্মানে স্থায়ীভাবে প্রত্যাবর্তন নিশ্চিত করতে বর্মী সরকারের ওপর চাপ দেন। যুক্তরাষ্ট্র সেনেটের বৈদেশিক সম্পর্ক বিষয়ক কমিটির শীর্ষ সদস্য ডেমোক্রেটিক দলীয় সেনেটর বব মেনেন্ডেজ এবং রিপাবলিকান দলীয় সেনেটর টড ইয়াংয়ের নেতৃত্বাধীন সেনেটের 8 জন সদস্য বাংলাদেশে র্যাবের সিনিয়র কমান্ডারদের উপর নিষেধাজ্ঞা জারির জন্য ট্রাম্প প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। অভিযোগ হচ্ছে যে 2015 সাল থেকে র্যাব 400 বেশি লোককে বিচার বহির্ভূতভাবে হত্যা করেছে। পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও এবং অর্থমন্ত্রী স্টিভেন মানুচিনের কাছে লেখা চিঠিতে সেনেটররা প্রশাসনের প্রতি এই আহ্বান জানান যে তারা যেন র্যাবের সিনিয়র কমান্ডারদের লক্ষ্য করে প্রযোজ্য আইনের অধীনে নিষেধাজ্ঞা আরোপ করেন।
শ্রোতা বন্ধুরা, আপনারা ভয়েস অফ আমেরিকার বাংলা অনুষ্ঠান শুনছেন।
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশ সেনাবাহিনীকে ঐক্য অটুট রেখে সংবিধান ও সার্বভৌমত্ব রক্ষার জন্য দেশ ও বিদেশের যে কোনো হুমকি মোকাবিলায় সর্বদা প্রস্তুত থাকতে বলেছেন। বাংলাদেশ সেনাবাহিনীর 8টি ইউনিট ও সংস্থার পতাকা উত্তোলন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই বক্তব্য রাখেন। শুনুন আমাদের ঢাকা সংবাদদাতা মতিউর রহমান চৌধুরীর প্রতিবেদন।
গণভবন থেকে ভার্চুয়ালি তিনি এই অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠানটি হয় পটুয়াখালী লেবুখালী শেখ হাসিনা ক্যান্টনমেন্টে। সেনা প্রধান আজিজ আহমেদও অনুষ্ঠানে বক্তব্য রাখেন। শেখ হাসিনা বলেন, বাংলাদেশ সেনাবাহিনী দেশের মানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক। জনগণের আস্থা অর্জনের মাধ্যমে তাদেরকে এগিয়ে যেতে হবে। সেনা সদস্যদের প্রথম দরকার পেশাদারিত্ব ও প্রশিক্ষণের। একথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, এজন্য সেনা সদস্যদেরকে পেশাগতভাবে দক্ষ হতে হবে। ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের প্রতি আকৃষ্ট হয়ে সৎ ও মঙ্গলময় জীবন বজায় রাখার উপরও জোর দেন প্রধানমন্ত্রী। বলেন, সেনা সদস্যরা উচ্চ নেতৃত্বের উপর বিশ্বাস, পারস্পরিক আস্থা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সর্বোপরি শৃঙ্খলা রক্ষা করে দায়িত্ব পালন করবেন, এটাই তার প্রত্যাশা। শেখ হাসিনা বলেন, সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে বৈরিতা নয়, এটাই বাংলাদেশের ঘোষিত নীতি। বঙ্গবন্ধু এমনটাই বলে গেছেন, তাই আমরা কারোর সঙ্গে যুদ্ধ চাই না, তবে যদি কোনো সময় বাংলাদেশে হামলা হয় তখন সে হামলা রুখে দেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
করোনায় ভারতে আবার বাড়ল দৈনিক মৃত্যু ও সংক্রমণ, উদ্বেগ বাড়িয়ে কমল দৈনিক সুস্থতার সংখ্যা। দৈনিক মৃত্যুতে আজও ভারতের মধ্যে দ্বিতীয় স্থানে পশ্চিমবঙ্গ। গত ২৪ ঘন্টায় সেখানে মৃত্যু হয়েছে ৫৮ জনের। এই সম্পর্কে বিস্তারিত জানাচ্ছেন আমাদের কলকাতার সংবাদদাতা পরমাশিস ঘোষ রায়।
গত ২৪ ঘন্টায় বাংলায় করোনা আক্রান্ত হয়েছেন ৩৯৫৭ জন। গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যায় এক নম্বরে মহারাষ্ট্র। সে রাজ্যে ২৪ ঘন্টায় মৃত্যু হয়েছে ১১৫ জনের। এর আগে গত সোমবারও দেশে করোনায় দৈনিক আক্রান্ত ও মৃত্যুতে দ্বিতীয় স্থানে ছিল পশ্চিমবঙ্গ। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের পরিসংখ্যান অনুযায়ী উঠে আসে এমনই উদ্বেগজনক তথ্য, দৈনিক সংক্রমণে কেরলের পরই পশ্চিমবাংলা, মৃত্যুতে মহারাষ্ট্রের পর আমাদের রাজ্য বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনারা শুনছেন এ বিশ্ব সংবাদ, প্রচারিত হচ্ছে ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে মঙ্গলবার পর্যন্ত সাত দিনে বিশ্বব্যাপী কোভিড-১৯ নতুন করে ২৮ লক্ষ লোক সংক্রমিত হয়েছে, যার মধ্যে মারা গেছে নতুন করে ৪০,০০০ লোক। জাতিসংঘের এই স্বাস্থ্য সংস্থা বলছে যে পরপর এই দ্বিতীয় সপ্তাহের মতো নতুন সংক্রমণের সংখ্যার বড় ভাগটাই রয়েছে ইউরোপে। তারা বলছে এই সময় ইউরোপে ১৩ লক্ষেরও বেশি লোক সংক্রমিত হয়, যা আগের সপ্তাহের তুলনায় ৩৩% বেশি। তাছাড়া আমেরিকা মহাদেশে, পূর্ব ভূমধ্যসাগরীয় অঞ্চলে এবং আফ্রিকা অঞ্চলেও এই সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, তবে দক্ষিণ পূর্ব এশিয়ায় সংক্রমণের সংখ্যা কমে আসছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলেও গত সাত দিনে নতুন করে সংক্রমিত হবার এবং মৃত্যুর সংখ্যা সামান্য কমেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে যেসব দেশ গত সপ্তাহে সবচেয়ে বেশি লোক সংক্রমণের খবর দিয়েছে, সে দেশগুলো হল ভারত, যুক্তরাষ্ট্র, ফ্রান্স, ব্রাজিল ও ব্রিটেন। এই ভাইরাস নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের কার্যক্রমেও প্রতিকূল প্রভাব ফেলেছে। জাতিসংঘের নিজার মিশনের ৫ জন কর্মী কোভিড-১৯ পজিটিভ শনাক্ত হবার পর সাধারণ পরিষদের সভাপতি ভলকান বস্কির গতকাল প্রত্যক্ষ বৈঠকগুলো বাতিল করে দেন। এদিকে জনস হপকিন্স করোনা ভাইরাস রিসোর্স সেন্টারের উপাত্ত অনুযায়ী গত সপ্তাহে নতুন করে কোভিড-১৯ সংক্রমিত লোকের সংখ্যা ৫,২৮,৮২৮ জন, যা কিনা গড়ে প্রতিদিন ৭০,০০০এরও বেশি। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও বিতর্কিত নাগর্ণ কারাবাখ অঞ্চলে সংঘাতের কূটনৈতিক নিষ্পত্তি করতে আর্মেনিয়া ও আজারবাইজানের প্রতি অনুরোধ জানান। ওয়াশিংটনে অস্ত্রবিরতির মধ্যস্থতা সত্ত্বেও সেখানে ২ মাস ধরে সহিংসতা অব্যাহত রয়েছে। গতকাল ভারত সফরের সময় পম্পিও টেলিফোনে পৃথক পৃথকভাবে আর্মেনিয়ার প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়া এবং আজেরি প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভের সঙ্গে টেলিফোনে কথা বলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র বিভাগের এক বিবৃতিতে জানানো হয় যে পম্পিও নেতাদের উপর এ ব্যাপারে চাপ দেন যে তারা যেন বৈরিতা বন্ধ করার এবং কূটনৈতিক সমাধানে পৌঁছানোর ব্যাপারে তাঁদের প্রতিশ্রুতি মেনে চলেন। গতকাল এ দুটি দেশ পরস্পরকে এই বলে দোষারোপ করে যে পম্পিওর মধ্যস্থতায় আর্মেনিয়া ও আজারবাইজানের পররাষ্ট্রমন্ত্রীদের মধ্যে অস্ত্রবিরতিতে সম্মত হবার পরও নাগর্ণ কারাবাখের অদূরে তারা আক্রমণ চালিয়েছে। বিতর্কিত অঞ্চলে অস্ত্রবিরতির রুশ প্রচেষ্টা ২ বার ব্যর্থ হবার পর ২৪ অক্টোবর ওয়াশিংটনে ওই বৈঠকের আয়োজন করা হয়। ওই বিবাদিত অঞ্চলে লড়াই বন্ধ করার জন্য বিশ্ব নেতৃবৃন্দের আহ্বানের সঙ্গে পম্পিও যোগ দেন। বিশ্ব সংবাদ এখানেই শেষ হল।
বিশ্ব সংবাদ শুনলেন ভয়েস অফ আমেরিকা ওয়াশিংটন থেকে। আমাদের এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে মিডিয়াম ওয়েভ 190 মিটার ব্যান্ডে 1575 কিলোহার্টজে। আবারও বলে দিচ্ছি, আমাদের এই অনুষ্ঠান আপনারা শুধু রেডিওতেই শুনতে পাচ্ছেন, ফেসবুক, ওয়েব পেজ, টুইটার, সোশ্যাল মিডিয়াতেও আপনারা শুনতে পাচ্ছেন। আমরা ফেসবুক লাইভ করতে পারছি না, সেজন্য আমরা দুঃখিত, তবে সব অনুষ্ঠানেই আপনারা বেতার তরঙ্গে শুনতে পাচ্ছেন। এখন আসুন আমরা আন্তর্জাতিক খবরাখবর, ভারত বাংলাদেশের চলতি ঘটনাবলীর রিপোর্ট প্রতিবেদন শুরু করি। ঢাকা থেকে মতিউর রহমান চৌধুরী জানিয়েছেন,
পাক্কা 7 মাস বন্ধ থাকার পর বাংলাদেশ ও ভারতের মধ্যে বিমান চলাচল শুরু হয়েছে, তবে এই মুহূর্তে পর্যটকরা সুযোগ পাচ্ছেন না, কারণ ভিসা জটিলতা। করোনার কারণে পর্যটকদের ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি রয়েছে। ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দুরাইস্বামী জানিয়েছেন, খুব শিগগিরই পর্যটক ভিসা চালু হবে। বুধবার সকালে এয়ার বাবল চুক্তির আওতায় চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট শুরু হয়েছে। ভারতীয় হাইকমিশনার জানান, এখন পর্যন্ত 14টি দেশের সঙ্গে ভারত এয়ার বাবল চুক্তি সই করেছে। এই চুক্তি অনুযায়ী বাংলাদেশের 3টি বিমান সংস্থা সপ্তাহে 28টি ফ্লাইট পরিচালনার সুযোগ পাবে। একইভাবে ভারতের 5টি এয়ারলাইন্স সমপরিমাণ ফ্লাইট অপারেট করবে। ওদিকে করোনায় আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 23 জনের মৃত্যু হয়েছে। এ সময় সংক্রমণ ধরা পড়েছে 1493 জনের শরীরে। করোনায় আক্রান্ত হবিগঞ্জ 3 আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবু জাহিরকে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় আনা হয়েছে। তাকে সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে এমপির ব্যক্তিগত সহকারী সুদীপ দাস জানিয়েছেন। করোনা পরিস্থিতির উন্নতি হলে তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েফ এরদোয়ান বাংলাদেশ সফর করবেন বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বাংলাদেশ সহ বেশ কয়েকটি মুসলিম দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে ফ্রান্স। এক সতর্কবার্তায় ভ্রমণের সময় পর্যটক বা প্রবাসী সম্প্রদায়ের চলাচল বেশি এমন সব এলাকায় না যেতে বলা হয়েছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র প্রদর্শনকে কেন্দ্র করে ফ্রান্স বিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়েছে দেশে দেশে। বাংলাদেশেও তৃতীয় দিনের মতো বুধবার বাইতুল মোকাররম জাতীয় মসজিদের সামনে বিক্ষোভ হয়েছে। হাজার হাজার মুসল্লি এতে অংশ নেন। এ সময় তারা ফরাসি প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রনের খসু পত্রিকা দাহ করেন। সমাবেশে ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসনাত আমিনি বাংলাদেশ সরকারকে সতর্ক করে দিয়ে বলেন, ফ্রান্সের সমালোচনা করুন, না হলে সংসদে যেতে পারবেন না। মতিউর রহমান চৌধুরী, ভয়েস অফ আমেরিকা, ঢাকা।
কলকাতা থেকে পরমাশিস ঘোষ রায়ের প্রতিবেদনে তিনি বলেছেন,
আরও শক্তিশালী হচ্ছে ভারতীয় বায়ুসেনা। আগামী নভেম্বর মাসের প্রথম সপ্তাহতেই দেশে আসছে 3টি মাল্টিরোল কমব্যাট রাফালে ফাইটার জেট। সবকিছু ঠিক থাকলে আগামী বছর এপ্রিলের গোড়াতেই আরও 16টি অমনি রোল কমব্যাট রাফালে যুদ্ধবিমান দেশে এসে পৌঁছবে। এর মধ্যে অন্তত 3টি যুদ্ধবিমান পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের হাসিমারা বায়ুসেনা ঘাটিতে মোতায়েন করা হবে বলে খবর। ভারতের প্রতিরক্ষা মন্ত্রক সূত্রের খবর, আগামী নভেম্বরের 5 তারিখের মধ্যেই ভারতের মাটিতে ছবে 3 রাফালে যুদ্ধ বিমান। এরপর জানুয়ারিতে 3টি, ফেব্রুয়ারিতে 5টি ও মার্চ মাসে 7টি যুদ্ধ বিমান পৌঁছে যাবে হরিয়ানার আম্বালা বিমান ঘাটিতে। অন্তর্ভুক্ত হবে গোল্ডেন অ্যারোজ বিভাগে। ইতিমধ্যেই এই যুদ্ধ বিমানগুলি ওড়ানোর প্রশিক্ষণ নিতে বায়ুসেনার পাইলটরা উড়ে গিয়েছেন ফ্রান্সে। সেখানে মাঝ আকাশে যুদ্ধ বিমানে জ্বালানি ভরা সহ একাধিক কারিগরি বিদ্যার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলেই খবর। পরমাশিস ঘোষ রায়, ভয়েস অফ আমেরিকা, কলকাতা।
আপনি কি ভয়েস অফ আমেরিকা বাংলার টিভি অনুষ্ঠানগুলো দেখছেন? আমেরিকায় বসবাসকারী প্রবাসী বাঙালিদের জীবন, আমেরিকার রাজনীতি, সমাজ, শিল্প, সাহিত্য ইত্যাদি নানান বিষয় নিয়ে প্রতি সপ্তাহে প্রচারিত হয় একাধিক টিভি অনুষ্ঠান। এনটিভিতে দেখানো হয় আমাদের নিয়মিত সাপ্তাহিক হ্যালো আমেরিকা। আরটিভিতে প্রচারিত হয় যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক অনুষ্ঠান। দেশ টিভিতে দেখছেন ভিওএ 60। এছাড়াও এসব অনুষ্ঠান আমাদের ফেসবুক ফ্যান পেজ এবং ইউটিউবেও নিয়মিত আপলোড করা হয়। আমাদের টিভি অনুষ্ঠান দেখুন, আপনার মতামত জানান।
সঞ্জনা ফিরোজের একটি প্রতিবেদন, সাক্ষাৎকার ভিত্তিক।
গত 22 অক্টোবর অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক দাতা সম্মেলন। এর যৌথ আয়োজন করে যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআর। এই সম্মেলন এবং রোহিঙ্গা প্রত্যাবাসন সম্পর্কে কথা বলার জন্য আমরা আমন্ত্রণ জানিয়েছি ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর রোহিঙ্গা রেফিউজিজ এর নির্বাহী পরিচালক সাইমন বেলিনেসকে। জনাব সাইমন বেলিনেস, আপনাকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক দাতা সম্মেলন অনুষ্ঠিত হয়ে গেল 22 অক্টোবর এবং যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনএইচসিআর এই সম্মেলনের আয়োজন করে। আরও 38টি দেশ এতে অংশ নেয়। এই সম্মেলনে রোহিঙ্গা জনগোষ্ঠীর মানবিক সহায়তার জন্য $60 কোটি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে দাতা দেশগুলো। এ বিষয়ে আপনার মন্তব্য কি?
আমি মনে করি এটা রোহিঙ্গাদের, বিশেষ করে বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থীদের জন্য যথেষ্ট পরিমাণ আন্তর্জাতিক সমর্থন দেখাচ্ছে, এবং এটাও প্রমাণ করে যে এই দেশগুলো স্বীকার করতে চায় যে রোহিঙ্গারা মিয়ানমার সরকারের গণহত্যার শিকার হয়েছে। রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক ত্রাণ তহবিলের পরিপ্রেক্ষিতে এই দেশগুলো যে উল্লেখযোগ্য পরিমাণ সমর্থন প্রদান করেছে তাতে আমরা উৎসাহিত হয়েছি।
আপনার কি মনে হয় এই সম্মেলনের পরিপ্রেক্ষিতে মিয়ানমারের ওপর একটি চাপ সৃষ্টি হয়েছে এবং তাদের কাছে একটি বার্তা পৌঁছেছে যে এই দাতা দেশসমূহ রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর বর্বর হামলার বিষয়ে তারা ঐক্যবদ্ধ?
এটি বলা যেতে পারে সমস্যার সমাধান। অর্থাৎ আপনি জানেন যে মিয়ানমার সরকারের উপর আরো আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ প্রয়োজন, যাতে মিয়ানমার সরকার এমন পরিস্থিতি তৈরি করতে পারে যার মাধ্যমে শরণার্থীরা বার্মায় ফিরে যেতে চায় এবং এখন তাদের নাগরিকত্ব এবং ভোটাধিকার পুনরুদ্ধার, তাদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের মূল বাড়ি এবং গ্রামে ফিরে যাবার অনুমতি প্রদান করা হবে।
চীনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীকে ফোনে জানিয়েছেন যে মিয়ানমার রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে একটি ত্রিপাক্ষিক বৈঠকে বসতে চায় এবং তা তারা নভেম্বরে তাদের জাতীয় নির্বাচনের পর করতে চায়। এ সম্পর্কে আপনি কি মনে করেন?
অং সান সু চি যেভাবে রোহিঙ্গাদের বিষয়টি দেখছেন তাতে মনে হয়েছে তার জন্য এটি পুরোপুরি একটি রাজনৈতিক বিষয় এবং নির্বাচনের আগে রোহিঙ্গাদের জন্য তিনি কিছু করবেন তা আমি আশা করি না। আমার মনে হয় নির্বাচনের আগে অং সান সু চি এমন কোনো পদক্ষেপ নিতে চান না যাতে করে মিয়ানমার সেনাবাহিনী বা রাজনৈতিক প্রতিনিধিদের প্রতি জনসমর্থন বেড়ে যায়।
কোনো নিশ্চয়তা কি আদৌ আছে যে অং সান সু চি নির্বাচনের পর রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে কোনো পদক্ষেপ নেবেন?
অং সান সু চি আসলে রোহিঙ্গাদের বিষয়ে কতটুকু উদ্বিগ্ন, তিনি আসলে কি চাইছেন তার উপর যেমন নির্ভর করছে যে তিনি নির্বাচনের পর কি করবেন, তেমনি নির্ভর করছে যে আন্তর্জাতিক সম্প্রদায় মিয়ানমারের উপর যে চাপ সৃষ্টি করেছে তা অব্যাহত থাকবে কিনা, এবং এই মুহূর্তে যে চাপ রয়েছে তা যথেষ্ট নয়। কোনো ইতিবাচক ফলাফল পেতে হলে এর চাইতে আরো বেশি কিছু প্রয়োজন।
আপনার কি মনে হয় চীনের হস্তক্ষেপের কারণে এই রোহিঙ্গা প্রত্যাবাসন বাস্তবিক অর্থে কি আমরা দেখতে পাব?
চীন চাইছে মিয়ানমারে বর্তমান পরিস্থিতি স্থিতিশীল হোক, কেননা সেখানে তাদের বিনিয়োগ রয়েছে, বিশেষ করে গ্যাস পাইপলাইন যেটি রাখাইন অঞ্চলের তীর দিয়ে চীনে গেছে। অতএব চীন তাদের ভূ রাজনৈতিক ও ব্যবসা সংশ্লিষ্ট স্বার্থ দেখবে এবং রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়টির সঙ্গে তাদের স্বার্থের কোনো যোগসূত্র যদি থাকে তাহলে চীন মিয়ানমারকে সমর্থন করবে।
রোহিঙ্গাদের বিরুদ্ধে যে বর্বর হামলা চালানো হয়েছে তা গণহত্যার সামিল, তারা এখনও তা অস্বীকার করে যাচ্ছে, এ বিষয়ে আপনার মন্তব্য কি?
The relevant authority on this right now is going to be the International Court of Justice in The Hague.
আন্তর্জাতিক বিচারিক আদালতে দায়েরকৃত মামলাটি বিচারাধীন রয়েছে, তথ্য প্রমাণাদি ভিত্তিতে আদালত তাদের রায় দেবে এবং রায়ে যদি প্রমাণিত হয় যে গণহত্যা চালানো হয়েছে তাহলে তার পরিপ্রেক্ষিতে রোহিঙ্গা জনগোষ্ঠীর উপর হত্যাযজ্ঞ বন্ধ এবং তাদের প্রত্যাবাসনে নিরাপদ পরিবেশ সৃষ্টি করবার জন্য আন্তর্জাতিক চাপ বাড়বে বলে আমি মনে করি।
আপনার মতে কোন বিশেষ দেশের সমর্থন পেলে মিয়ানমারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগটি সুদৃঢ় হবে?
অবশ্যই যুক্তরাষ্ট্রের সমর্থন পেলে তা হবে এবং আমাদের সেজন্য কাজ করতে হবে, করে যাচ্ছি। আমরা কংগ্রেসের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছি, তারা যেন বর্তমান প্রশাসনের উপর চাপ সৃষ্টি করে মিয়ানমারকে গণহত্যার অভিযোগে অভিযুক্ত করে।
জনাব সাইমন বেলিনেস, আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভয়েস অফ আমেরিকাকে সময় দেওয়ার জন্য।
নিয়াফের খবরাখবর জানিয়ে এই রিপোর্টটি পাঠিয়েছেন সংবাদদাতা আকবর হায়দার কিরণ।
আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফল নিয়ে আমেরিকার অভিবাসী জনগোষ্ঠী প্রচণ্ড উৎকণ্ঠায় আছে। বাঙালি কমিউনিটিও এর ব্যতিক্রম নয়। এদের শঙ্কায় আছেন যে আসন্ন নির্বাচন ইমিগ্রেশন আইনে বড় ধরনের পরিবর্তন ঘটতে পারে।
পৃথিবী করোনা ভাইরাস দ্বারা আক্রান্ত এ সময়ে আমার মতে একমাত্র আমেরিকা এই অবস্থাটাকে সামাল দেওয়ার জন্য সঠিক সিদ্ধান্ত নিয়েছে, আনএমপ্লয়েড লোকজনকে সাহায্য করেছে এবং যারা কাজে ছিলেন তারা কাজে যোগ দিতে না পারার কারণে তাদেরকেও আর্থিক সাহায্য করেছে। ডেমোক্রেটের রাজনীতিবিদরা এই বিষয়টা চাপাচাপি করতে গিয়ে আমার মনে হয় যেন জনগণের স্বার্থের ক্ষতি করেছেন। রিপাবলিকান গভর্নমেন্ট, ট্রাম্প সাহেবের কেন্দ্রীয় সরকার সাহায্যগুলো নিশ্চিত করেছিল।
এরপরও দেখা যাক ইলেকশনে কি হয়, আমরা আমেরিকার সফলতা কামনা করছি।
যুক্তরাষ্ট্রের এবারে প্রেসিডেন্ট নির্বাচন অন্য অনেক বছরের তুলনায় একটু ডিফারেন্ট। অনেক কিছু ভাবার সময় এসেছে। প্যান্ডামিকে আমাদেরকে অনেক চিনিয়েছে, হারিয়েছি অনেক আপনজনকে। এই সময়ে সরকারের তরফ থেকে যে ফেডারেল এবং স্টেটের যে কাজগুলো হয়েছে এগুলো পুনর্বিবেচনা করা প্রয়োজন। আপনার যেই মতই হোক, আপনার স্বার্থ দেখতে হবে। ইমিগ্রেন্ট হিসাবে হোক, দেশের একজন নাগরিক হিসাবে হোক, দেশের জন্য যিনি ভালো বা যারা ভালো তাদেরকেই যেন আমরা সাপোর্ট করি, হোক সে ডেমোক্রেট হোক সে রিপাবলিকান।
আমি যখন প্রথম এখানে পত্রিকা বের করি সেদিন ছিল ইলেকশনের দিন, বুশ এবং আলগোরের, আলগোর জিতে গেছে এটাই ছিল কথা, কিন্তু আমরা রেজাল্টে দিয়েছিলাম যে নির্বাচনের ফলাফল উল্টে যেতে পারে। তো গতবারও উল্টে গেছে, এবারকার কথা বলা যায় না।
নির্বাচনের প্রায় শেষ পর্যায়ের প্রচারণা ও আগাম ভোট নিয়ে এখন তুঙ্গে আছে আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের দিকে সারা বিশ্ব যেন তাকিয়ে রয়েছে। আকবর হায়দার কিরণ, ভয়েস অফ আমেরিকা, নিউ ইয়র্ক।
বিজ্ঞান ও প্রযুক্তির নানান খবর আপনাদের শুনিয়ে থাকেন জয়তি দাশগুপ্ত। আসুন আজকে বিজ্ঞানের বিষয়ে তার কাছ থেকে শোনা যাক।
যুক্তরাষ্ট্রের লুইজিয়ানা রাজ্যের নিউ অরলিন্স শহরে করোনা ভাইরাস মহামারীর কারণে একটি নতুন পরিকল্পনা বেকার মানুষদের স্বাস্থ্য সেবার কাজের দক্ষতা অর্জন করতে সহায়তা করছে। এ বিষয়ে ভয়েস অফ আমেরিকার সংবাদদাতা মারিয়ামা ডায়ালো তার এক প্রতিবেদনে জানাচ্ছেন যে কিভাবে অন্যান্য শিল্পের সঙ্গে যুক্ত সদস্যদের স্বাস্থ্য পরিষেবার জন্য প্রশিক্ষিত করা হচ্ছে। রেসিলিয়েন্স ফোর্স নামক একটি অলাভজনক সংস্থার কার্যনির্বাহী পরিচালক সাকিত সোনি বলেন,
With the pandemic, what we're doing is taking people laid off through the unemployment crisis and retraining them to be resilience workers. Specifically, as community health workers, they'll be going door to door, training people on best practices during COVID. Helping people isolate.
মহামারীর সময়ে আমাদের এই কর্মসূচির লক্ষ্য হলো করোনা ভাইরাস মহামারী চলাকালীন বহু সম্প্রদায়ের মানুষ বেকারত্বের সম্মুখীন হয়েছেন, সুতরাং তাদের সমস্যাগুলিকে মোকাবিলা করতে সাহায্য করা এবং স্বাস্থ্য পরিষেবার প্রসারকে আরো উন্নত করে তোলার জন্য কর্মী হিসেবে তাদেরকে প্রশিক্ষণ দেওয়া। বিশেষত কমিউনিটি স্বাস্থ্যকর্মী হিসেবে তারা ঘরে ঘরে যাবেন এবং কোভিড-19 চলাকালীন কিভাবে এর আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে হবে তার সেরা অনুশীলনগুলি লোকদের প্রশিক্ষণ দেবেন, লোকজনকে স্ব-কোয়ারেন্টাইনে থাকতে সহায়তা করবেন এবং যোগাযোগের ট্রেসারদের সাথে সংযুক্ত হতে সহায়তা করবে। এর অর্থ হলো কোভিড-19 যাতে দ্রুত ছড়িয়ে না পড়তে পারে তার জন্য লোকজনকে জানানো হবে যে যদি তাদের কোভিড-19 আক্রান্ত কারোর সাথে যোগাযোগ হয়ে থাকে তবে তারা এই রোগে আক্রান্ত হয়েছেন কিনা সেটা বোঝার জন্য তারা রোগীর লক্ষণগুলির জন্য নিজেদের স্বাস্থ্য যাতে পর্যবেক্ষণ করেন তারই পরামর্শ দেওয়া হবে। সাকিত সোনি আরো বলেন, যারা প্রশিক্ষণ নিচ্ছেন এই পরিকল্পনাটিতে তাদেরকে অর্থ প্রদানের ব্যবস্থাও করা হয়েছে। এছাড়া পিপিই অর্থাৎ ব্যক্তিগত সুরক্ষামূলক সরঞ্জাম এবং সরকারি ক্লিনিকগুলির লিঙ্ক দেওয়া থাকবে, বিনামূল্যে COVID-19 পরীক্ষার সাইটের সন্ধান থাকবে এবং জরুরি ভিত্তিতে চিকিৎসা করার জন্য অর্থ অন্তর্ভুক্ত করা হয়েছে। দুই সন্তানের পিতা এবং যোগ ব্যায়ামের প্রশিক্ষক অ্যান্ড্রু রাইট হলেন এই প্রোগ্রামের অন্যতম এবং স্বাস্থ্য সেবা প্রশিক্ষণমূলক এই পরিকল্পনাটি তার জন্য সত্যি কার্যকরী হয়েছে। তিনি বলেন,
knowing that I'm not only able to create a change right now and address a very much need right now, but
আমি জানি এই মুহূর্তে আমি এমন একটা কাজের সাথে যুক্ত রয়েছি যা কেবলমাত্র একটি পরিবর্তন তৈরি করতে যে সক্ষম তা নয়, এটি এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন এবং এই ক্ষেত্রে আমি নিজেকে আরো প্রতিষ্ঠিত করতে চাই। হোটেল স্টাফিং সংস্থা থেকে চাকরি হারানোর পরে রোজেলা অ্যাম্পিয়রও বলেন, চাকরি পাওয়াটা এখন খুবই দুরূহ কাজ, কিন্তু তার সম্প্রদায়ের সেবা করতে পেরে তিনি এখন যথেষ্ট খুশি। তিনি বলেন,
I needed to find ways to like help them out because I felt like it was my responsibility as a just human being.
আমাকে এই সব মানুষদের সাহায্য করার উপায়গুলি খুঁজে পাওয়ার দরকার ছিল, কারণ আমি অনুভব করেছি যে একজন মানুষ হিসেবে এটা আমার দায়িত্ব। এই পরিকল্পনায় নিযুক্ত ব্যক্তিরা সাম্প্রতিক সপ্তাহগুলিতে অনেক প্রশিক্ষণ নিয়েছেন এবং বিভিন্ন গির্জা এবং আশেপাশের এলাকায় বসবাসরত বিভিন্ন সম্প্রদায়ের মানুষদের প্রয়োজনীয়তা নির্ধারণ করার জন্য প্রয়াস চালাচ্ছে।
এবারে সম্পাদকীয়, এতে যুক্তরাষ্ট্র সরকারের নীতির প্রতিফলন রয়েছে। যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও যুক্তরাষ্ট্র কংগ্রেসের কাছে হংকংয়ের স্বাধীনতা ও স্বায়ত্তশাসনকে অবদমিত করেছে এমন ব্যক্তিদের তালিকা প্রকাশ করেছেন এবং হুঁশিয়ার করে দিয়েছেন যে যেসব আর্থিক প্রতিষ্ঠান তাদের সঙ্গে ব্যবসা লেনদেনে জড়িত তারা নিষেধাজ্ঞার মুখোমুখি হবে। এবছরের রিপোর্টে গণপ্রজাতন্ত্রী চীন ও হংকংয়ের 10 জন কর্মকর্তার নাম উল্লেখ করা হয়, যাদের কার্যকলাপ, সমাবেশ, ভাষা প্রকাশ, সংবাদ মাধ্যম আইনের শাসন বিঘ্নিত করেছে অথবা যাদের হস্তক্ষেপে হংকংয়ের স্বায়ত্তশাসনের মাত্রা উচ্চহারে হ্রাস পেয়েছে। এই তালিকায় রয়েছেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি ল্যাম। 7 আগস্ট যুক্তরাষ্ট্র সরকার নির্বাহী আদেশ 13936 বলে এসব ব্যক্তিদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে। চীনের কমিউনিস্ট পার্টি বা CCP জাতিসংঘ অনুমোদিত সাইনো ব্রিটিশ যুক্ত ঘোষণায় হংকং ও বিশ্বকে যে স্বায়ত্তশাসনের অঙ্গীকার করেছিল তা ধারাবাহিকভাবে লুণ্ঠন করেছে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র মর্গান ওর্তেগাস বলেন, জুন মাসে জাতীয় নিরাপত্তা আইন আরোপ করে CCP গণতান্ত্রিক সংগঠন মানবাধিকার, বিচার, বিভাগীয় স্বাধীনতা এবং হংকংয়ের স্বাধীনতাকে পঙ্গু করে দিয়েছে। বেজিং ও হংকং কর্তৃপক্ষ ভিন্ন মতবাদ দমন এবং হংকংয়ের স্বায়ত্তশাসন ধ্বংস করতে যেসব পদক্ষেপ নেয় যুক্তরাষ্ট্র সরকারিভাবে তার প্রতি নিন্দা জ্ঞাপন করেছে। তাদের এসব পদক্ষেপে অন্তর্ভুক্ত ছিল মূল ভূখণ্ডের নিরাপত্তা এজেন্সি গঠন, শান্তিপূর্ণ প্রতিবাদকারীদের গণগ্রেফতার, 2020 সালের লেজিসলেটিভ কাউন্সিল নির্বাচনকে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বিলম্বীকরণ এবং হংকং ত্যাগের প্রাক্কালে গণতন্ত্রপন্থী সক্রিয়বাদীদের আটক করা। কংগ্রেসের কাছে এই রিপোর্ট প্রকাশের মাধ্যমে হংকংয়ের জনগণের স্বাধীনতা ধ্বংস করা এবং চীনা কমিউনিস্ট পার্টির দমনমূলক নীতি আরোপে বেইজিংয়ের প্রয়াসের প্রতি যুক্তরাষ্ট্রের কঠোর আপত্তি ব্যক্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্র সরকার চীনের কমিউনিস্ট পার্টির কাছে আন্তর্জাতিক বাধ্যবাধকতার আলোকে হংকংয়ের জনগণের মানবাধিকার ও মৌলিক স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠার অনুরোধ জানানো অব্যাহত রাখবে। এতক্ষণ যুক্তরাষ্ট্র সরকারের নীতি সম্বলিত সম্পাদকীয় শুনছিলেন।
আশা করি আমাদের আজকের অনুষ্ঠান আপনাদের ভালো লেগেছে। আজকের এই অনুষ্ঠানটি আপনাদের কেমন লাগলো আপনারা অবশ্যই জানাবেন। আমরা প্রতিদিনই নতুন নতুন খবর নিয়ে আপনাদের সামনে আসছি। অনুষ্ঠান কেমন লাগছে, কি অনুষ্ঠান নতুন আপনারা শুনতে চান আমাদের অবশ্যই জানাবেন। আজকের এই অনুষ্ঠানটির সার্বিক প্রযোজনা তত্ত্বাবধানে ছিলেন সেলিম হোসেন ও সঞ্জানা ফিরোজ। আমি রোকেয়া হায়দার সবার শুভকামনা করে আজকের অনুষ্ঠান শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভরাত্রি।
This program has come to you from the Voice of America, Washington.
Welcome to Learning English, a daily 30-minute program from the Voice of America. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson. This program is aimed at English learners, so we speak a little slower and we use words and phrases especially written for people learning English.
Today on the program, Gregory Stockel will bring us this week's education report. Later, we will present our American history series, The Making of a Nation. But first, Ashley and Mario Ritter Jr. tell us about online learning in South Korea.
Like many students around the world, children in South Korea are struggling with distance learning because of coronavirus health restrictions. Many are taking online classes from home. Some experts say the reduced interaction with teachers, digital distractions, and technical difficulties are making it hard for students. This is especially the case if they have problems learning or are from poor families. Han Shin-bi has struggled during at-home learning. She is a senior in high school in Seoul. Online classes are really inconvenient, she told the Associated Press. I ended up with a bad grade on an exam because I didn't really focus on studying while online.
For students who were doing well before the health crisis, things have been less difficult. They often come from middle and upper class families. They have had an easier time keeping their grades up. They often have family support if they run into trouble. South Korea is considered by many to be an education-obsessed country. People place great importance on getting good jobs with big companies. The university that a South Korean young person attends can decide many things about that person's future: job possibilities, social groups, and even who they can marry. Gu Bong-chang is policy director of a non-governmental organization called World Without Worries About Shadow Education. Gu said, "It is a mistake to believe that a person's educational history and their ability are the same." A recent government study of 51,021 teachers showed that about 80% of those questioned saw an increasing difference between their strongest and weakest students. To deal with the problem, the Education Ministry has employed part-time teachers to help 29,000 students in elementary schools. Some teachers have been asked to temporarily work with about 2,300 high schoolers who are struggling.
Some students have problems when teachers mostly pre-record talks online. Han, for example, could not ask questions in real time. In addition, her family does not have enough money to pay a tutor or send her to a cram school, like most of her friends. If I had had lots of money, I think I could have learned many things, and I actually wanted to learn English and Chinese at cram schools, she said. Even some highly successful students say distance learning is difficult. I felt I was trapped at the same place, and I got lots of psychological stress, said Ma Sobin, a high school senior at a costly foreign language school near Seoul. Ma added that it was hard not to have friends for support. South Korea restarted in-person classes in steps in May. Officials let high school seniors return first. The idea was to let the seniors prepare for the National University Entrance Exam in December, possibly the biggest test in their lives. Younger students returned later, but in a limited way that still requires most of them to take online classes at home.
In June, hundreds of thousands took a nationwide test to prepare for the December exam. In that test, the number of students with high-ranking scores increased in the three important subjects, Korean, English, and math. To experts, this suggested the questions were easier than an earlier test. But the number of those with the lowest scores also increased. Kang Min-jung is a South Korean lawmaker and a member of an education committee. Kang said, "The results suggest that educational polarization has become severe." Lim Song-ho is with the private Jungro Academy in Seoul. Lim said the health crisis is worsening the educational difference between rich and poor. A study by the Education Ministry and the National Statistics Office last year found that 75% of South Korean students used some form of private education. Families spent an average of $377 each month. Middle and higher income families spent five times more for private education than lower income families. Ma's parents both work for a private English institute. Ma said they pay about $1,750 a month for their daughter's private education and $17,550 a year for her schooling and living costs. They said it is worth the cost given how important education is to her future. "I have no regrets," said Ma's father, Ma Moon-young. Y.H. Yoon is a single mother of three children in Seoul. She worries her sons will not be able to keep up because she cannot send them to cram school. She needs to work instead of helping them while they study at home. But she urges them to study hard, even through the difficulties and the coronavirus crisis, so that they can one day get into good universities. I'm Mario Ritter, Jr.
And I'm Ashley Thompson.
Thank you. Educators and officials in Utah have been concerned about the effects of COVID-19-related restrictions and closures on children's education. But activists say the closures are hardest for those who were already struggling in school, local refugees and immigrants. Halima Ali is an activist for the state's Somali refugee community. She noted that even under normal conditions, refugee children are often in need. Their parents are new to the United States, and they do not know our education system, she said. In some cases, the parents may have had little schooling, so COVID-19 made the situation worse. Ali and her family immigrated from Somalia long before the start of the coronavirus health crisis. She said it was a struggle to feel at ease in their new homeland. For many families where the parents did not receive much education, it can be even worse. This was the case for Salman Youssef, whose family immigrated to Utah in 2018. When I came here, I didn't know how to read and write, he said. And I was learning, but then COVID-19 came. And it is still hard for me to read and write. But a local nonprofit group helped Youssef find his way, both in the classroom and as a runner. Mike and Christy Spence launched Athletics United as a running club after they found that many refugee children needed help with their schoolwork. Their hope was to unite the community and make children more physically active. The group used to hold tutoring sessions 2 times a week at the public library in Logan, Utah. But those meetings were halted in March because of measures designed to slow the spread of COVID-19. Library officials have yet to let private groups back into the building. Like every other industry, Athletics United had to think differently to meet the new rules on physical distancing. Mike Spence told the Associated Press that the past 3 years have been a very important time for the group. He said it has used word of mouth and friendships to help with individual students' needs. For many refugees, language barriers are the root of many problems. Spence, for example, helps tutor Youssef once a week because there are not enough teachers for all the students. Teachers sometimes are not available for you because they've got meetings, he said. They got other things to do, too. You can't really stay after school because of the COVID-19 stuff. But before, when we needed to get help after school, but it was not enough, you would still get help from the program. Frank Schofield heads the Logan City School District. He said the push to get students to build relationships with teachers was important to creating trust. He said this is similar to how Athletics United operates. The club has served the Logan community for years and proved helpful to refugees and immigrants, or anyone who needs help. Schofield added that if we don't have in-person, face-to-face learning, we know that those challenges are greater for those families because of a lack of access to technology in many cases. Providing computers and other technology to students helps, but the system is not perfect. Youssef's cousin, Maulid Nur, has been with the group for a long time. The two attended Logan High School together. He said that finding extra help can be difficult and often depends on the teacher. It's just always, if you have any question or anything, send me an email, he said. It's only through email, and when I email, you never know how long they might take them to respond. It might take days, hours, minutes, however long, and it depends on your teacher. Youssef's niece, Sabrine, attends Thomas Edison Charter School South. She said while it was a similar struggle at first, the school was able to add 2 new tutors to help. In the past 4 weeks, Spence has started up more running groups. The club used to meet at Ellis Elementary School. Spence and several volunteers now meet 2 times a week in 2 different locations. He said this gives the children something to look forward to and a chance to get together in as safe an environment as possible. I'm Gregory Stockel.
Are you at risk of getting seriously ill from the new coronavirus? Here are some things to keep in mind. 80% of coronavirus cases are mild. Young and healthy people are at low risk. Other people and those with serious health conditions have a greater risk of serious illness or even death. If you have a cough, fever, and difficulty breathing, contact a doctor and stay away from other people. For more information, visit the World Health Organization website at www.who.int or the Centers for Disease Control and Prevention at www.cdc.gov.
Welcome to The Making of a Nation, American History in VOA Special English. In October of 1859, a group of anti-slavery extremists attacked the town of Harper's Ferry. Harper's Ferry was part of Virginia then. Today, it is located in West Virginia. The attackers were led by John Brown. They seized a gun factory and a federal supply center where military equipment was kept. They planned to use the guns and equipment to organize a rebel army of slaves. Harry Monroe and Kay Gallant tell us what happened to John Brown after he seized Harper's Ferry.
The President of the United States in 1859 was James Buchanan. When Buchanan learned of the attack, he wanted immediate action. He sent a force of Marines to Harper's Ferry under the command of Army Colonel Robert E. Lee. John Brown had attacked with about 20 men. Several, including 2 of his sons, had been killed by local militia. He and his remaining men withdrew to a small brick building. The attack had failed. Not one slave had come to Harper's Ferry to help Brown. The few whom his men had freed had refused to fight when the shooting started. Brown could not understand the fear that kept the slaves from fighting for their freedom.
Brown and his men were trapped inside the brick building. They held a few hostages whom they hoped to exchange for their freedom. Colonel Lee wrote a message to John Brown demanding his surrender. He did not think Brown would surrender peaceably, so he planned to attack as soon as Brown rejected the message. He felt this was the surest way to save the lives of the hostages. As expected, Brown refused to surrender. He said he and his men had the right to go free. As soon as Brown spoke, the signal was given. The Marines attacked. They broke open a small hole in the door of the brick building. One by one, the Marines moved through the hole. They fought hand to hand against the men inside. After a brief fight, they won. John Brown's rebellion was crushed.
A few hours after Brown was captured, the governor of Virginia and 3 congressmen arrived in Harper's Ferry. They wanted to question Brown. Brown had been wounded in the final attack. He was weak from the loss of blood, but he welcomed the chance to explain his actions. The officials first asked where Brown got the money to organize his raid. Brown said he raised most of it himself. He refused to give the names of any of his supporters. Then the officials asked why Brown had come to Harper's Ferry. "We came to free the slaves," Brown said, "and only that." He continued, "I think that you are guilty of a great wrong against God and humanity. I believe anyone would be perfectly right to interfere with you so far as to free those you wickedly hold in slavery. I think I did right. You had better, all you people of the South, prepare yourselves for a settlement sooner than you are prepared for it. You may get rid of me very easily. I am nearly gone now. But this question is still to be settled. This Negro question, I mean. That is not yet ended."
The raid on Harper's Ferry increased the bitterness of the national dispute over slavery. Members of the Democratic Party called the raid a plot by the Republican Party. Republican leaders denied the charge. They said the raid was the work of one man, one madman, John Brown. Still, they said, he had acted for good reason, to end slavery in America. Southern newspapers condemned Brown. Some said his raid was an act of war. Some demanded that he be executed as a thief and murderer. Many Southerners said all of the North was responsible for the raid. They believed all Northerners wanted a slave rebellion in the South. And it was such a rebellion that Southerners feared more than anything else. New measures were approved throughout the South to prevent this. Military law was declared in some areas. Slave owners threatened to beat or hang any Negro who even looked rebellious.
The fear of a slave rebellion united the people of the South. For years, rich slave owners had talked of taking the Southern states out of the Union to save their way of life. But those who had no slaves opposed the idea of disunion. John Brown's raid changed that. After his attack on Harper's Ferry, the South spoke with one voice. All Southerners declared that they would fight to protect their homes from a Negro rebellion or from another attack by men like Brown. Feelings were especially high in Virginia, the state in which the raid took place. Virginians wanted Brown punished quickly to show what would happen to anyone who tried to lead a Negro rebellion. There was some question whether Brown should be tried in a federal court or a state court. Brown's raid took place within the borders of a state, but the property he seized belonged to the federal government. The governor of Virginia decided to try Brown in a state court. He believed a federal court trial would take too long. If Brown were not brought to trial quickly, he said, people might attack the jail and kill him.
Brown was being held in Charlestown, a few kilometers from Harper's Ferry. The court there named two lawyers to defend him. A doctor examined Brown. He reported that Brown's wounds were not serious enough to prevent the trial from starting. Brown lay in a bed in the courtroom throughout the trial. John Brown's lawyers tried to show that his family had a history of madness. They tried to prove that Brown, too, was mad. They asked the court to declare him innocent because of insanity. Brown protested. He said the lawyers were just trying to save his life. He did not want such a defense. The matter of insanity was dropped.
Brown's lawyers then argued that he was not guilty of the three crimes with which he was charged. First, they said, he could not be guilty of treason against Virginia because he was not a citizen of Virginia. Second, he could not be guilty of plotting a slave rebellion because he had never incited slaves against their owners. And third, he could not be guilty of murder because he had killed only in self-defense. The trial lasted 5 days. The jury found John Brown guilty of all three charges.
The judge asked Brown if he wanted to make a statement before being sentenced. Brown did. He declared that he had not planned to start a slave rebellion. He said he only wanted to free some slaves and take them to Canada. Brown's statement was strong, but it was not true. He had, in fact, planned to organize an army of slaves to fight for their freedom. He acted in the belief that slaves throughout the South would rise up against their owners and join him. Brown's words did not move the judge. He said he could find no reason to question the jury's decision that Brown was guilty. He sentenced Brown to be hanged.
One of Brown's supporters attempted to find a way to free Brown from jail. Several plans were proposed. None were tried. Brown himself did not want to escape. He said he could do more to destroy slavery by hanging than by staying alive. John Brown was executed on December 2, 1859. His death created a wave of public emotion throughout the country. In the North, people mourned. One man wrote, "The events of the last month or two have done more to build Northern opposition to slavery than anything which has ever happened before, than all the anti-slavery pamphlets and books that have ever been written." In the South, people cheered, but their happiness at Brown's punishment was mixed with anger at those who honored him. As the nation prepared for a presidential election year, the South renewed its promise to defend slavery or leave the Union.
And that's our program for today. Listen again tomorrow to learn English through stories
from around the world. I'm Jonathan Evans.
And I'm Ashley Thompson.